বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 23 নভেম্বর, 8 অগ্রহায়ণ এবং ফার্সি 3 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। সেন্ট্রিফিউজে ইরান নতুন করে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস প্রয়োগ করছে, এ নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গোপনে সৌদি আরব সফর করেছেন ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী, ব্যাখ্যা চেয়েছে হামাস। নাগর্ণ কারাবাখে পরাজয়ের কথা স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে মাস্ক না পরলে কঠোর শাস্তির আভাস। এবং মমতা বলেছেন দিল্লির সরকার আলুর সরকার, একটি ভোটও নয়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সত্যতার স্বীকার করে দখলদার শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন, সত্যি সফর ও বৈঠক হয়েছে, এটা ইসরায়েলের জন্য চমৎকার অর্জন। ইসরায়েলি এই মন্ত্রী যখন এ বিষয়ে কথা বলছিলেন তখন তাকে বেশ উল্লসিত মনে হচ্ছিল। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সৌদি আরবের নেওম শহরে কয়েক ঘণ্টা ওই বৈঠক চলে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সৌদি আরবে অবস্থানকালেই গতকাল নেতানিয়াহু বিমানে করে সে দেশে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে নেতানিয়াহুর ব্যক্তিগত বিমান প্রায় 2 ঘন্টা মাটিতে ছিল এবং রাত 12টার দিকে সৌদি আরব থেকে ইসরায়েলে ফিরে এসেছে। এই বিমানটি ব্যবহার করেই এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেতানিয়াহু। তবে এই বৈঠকের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর অফিস। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মস্থান সৌদি আরবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেওয়ার ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ হামাসের প্রভাবশালী নেতা সামি আবু জুহরি বলেন, সৌদি আরবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মার প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তিনি আরও বলেছেন, নেতানিয়াহুর এই সফরের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। সৌদি আরবে মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা অবস্থিত। মক্কায় রয়েছে কাবা শরীফ। সৌদি ভূখণ্ডেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম। এ কারণে ইসলামী বিশেষজ্ঞরা মুসলমানদের প্রকাশ্য শত্রু ও তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাসুলে খোদার জন্মভূমিতে প্রবেশ করতে দেওয়াকে সব মুসলমানের জন্য অপমানজনক বলে মনে করছেন। সংযুক্ত আরব আমিরাতের সাথে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেট। এই চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরায়েলের নাগরিকরা ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফর করতে পারবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়া ইহুদিবাদী ইসরায়েল সফর করতে পারবে। গতকাল রোববার ইসরায়েলের সংসদ নেসেট এই চুক্তি অনুমোদন দেয় বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। গত মাসে ইসরায়েলের উপকণ্ঠে একটি শহরে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন অর্থমন্ত্রী স্টিনে নুনিচ এবং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পৃথিবীর একমাত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এই ধরনের চুক্তি সই করতে পারল। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সঙ্গেও এই ধরনের চুক্তি নেই। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়া বিশ্বের কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদিবাদ ইসরায়েল সফর করতে পারে না। সেক্ষেত্রে দুপক্ষের মধ্যে এটি হচ্ছে নজিরবিহীন একটি চুক্তি। সংযুক্ত আরব আমিরাত গত 1 নভেম্বর চুক্তিটি নবায়ন করেছে। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেখানে ইয়েমেনের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি হচ্ছে আরামকো কোম্পানির তেল ডিস্ট্রিবিউশন স্টেশন। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ জানান, কুচ দুই ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায়। জেনারেল সারি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই ক্ষেপণাস্ত্রের কথা ঘোষণা করা হয়নি। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জেনারেল সারি মন্তব্য করেন। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্গসিয়ান বলেছেন, তারা আজারবাইজানের কাছে সব দিক থেকেই পরাজিত হয়েছে। তিনি সেদেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, নাগর্ণ কারাবাগ সংকটে পরাজিত শক্তি হচ্ছে আর্মেনিয়া। তিনি আরও বলেছেন, গত কয়েক বছরে আর্মেনীয় সেনাবাহিনীকে এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর যেমন পর্যাপ্ত সামরিক সরঞ্জামের ঘাটতি ছিল, তেমনি উপযুক্ত প্রশিক্ষণেরও অভাব ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর হতে পারে বলে আভাস দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিস্তারিত বলছেন কলকাতা থেকে, মাফ করবেন, ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
কোভিড-19 মহামারীর মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় আবারও মাস্কের বিষয়টি খুবই শক্তভাবে এসেছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,
মাস্কের বিষয়টা খুবই স্ট্রংলি আসছে এবং আমরা আমাদেরকে কালকে কমিশনাররা জানাচ্ছেন এবং গত 7 দিন থেকে জানাচ্ছে যে তারা মেসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোকে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরো দিন, আরো এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষেরই না হয় তাদেরকে আরো মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, যারা মোবাইল কোর্ট করবে তারাও মাস্ক সঙ্গে নিয়ে যাবে, যাতে মানুষকে ফাইন করার সঙ্গে সঙ্গে মাস্কটাও হাতে ধরিয়ে দেওয়া যায়। মাস্ক ব্যবহার না করলে যতই ভ্যাকসিন বলেন আর ওষুধ বলেন, প্রোটেকশন কোনো কাজে আসবে না। এদিকে দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৪১৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন আরো ২৮ জন। আর গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২১৮৩ জন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দিল্লির সরকার আলুর সরকার, এদের আর একটি ভোটও নয়। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দিল্লির সরকার আলুর সরকার, এদের আর একটি ভোটও নয়। তিনি আজ সোমবার বাঁকুড়া জেলার খাতড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আগে আলু, পটল, পেঁয়াজ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় আইনে রাজ্যের অধীনে ছিল, কিন্তু এখন দিল্লির সরকার আলুও নিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আরো বলেন, আমি কোথায় বাঁকুড়ায় পেঁয়াজ তৈরি করছি, আলু এ সময়ে কত কম দামে লোকে পায়, কিন্তু সব আলু নিয়ে পালিয়ে গেছে। কতগুলো কালোবাজারি জোরদারদের স্বার্থে আইন তৈরি করে দিয়েছে, ওরা চাষিদের সব কেড়ে নেবে, দলিতদের সব কেড়ে নেবে, উপজাতিদের সব কেড়ে নেবে, সংখ্যালঘুদের সব কেড়ে নেবে, আর ক্ষমতায় এসেই বলবে জাতীয় নাগরিক পঞ্জী NRC চাই।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে আসতে পারে এমন সম্ভাবনা জেগে ওঠায় সৌদি আরব ভীত হয়ে পড়েছে। সৌদি বলেছে, ইরানের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে হবে এবং তাতে রিয়াদকে যুক্ত করতে হবে। জাতিসংঘে নিযুক্ত সৌদি স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ ইয়াহিয়া আল মুয়াল্লিমি ২০১৫ সালের সমঝোতায় আমেরিকার ফিরে আসার ধারণা নাকচ করে তার ভাষায় বলেন, কোনো ব্যক্তি এই সমঝোতায় ফিরে যাওয়ার ব্যাপারে সজ্ঞানে সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এই সমঝোতা সারা বিশ্বের সামনে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক অনুষ্ঠানে সৌদি কূটনীতিক এসব কথা বলেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন না যে বাইডেন প্রশাসন পারস্য উপসাগরীয় দেশগুলোকে ওই পরমাণু সমঝোতা এবং ইরানের কাছে ফিরে যাওয়ার পথ করে দেবেন, বরং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে হবে এবং সেই আলোচনায় সৌদি আরবকে রাখতে হবে, যাতে আগের সমঝোতার সীমাবদ্ধতাগুলো দূর করা যায়। সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন এবং ক্ষমতা আসার পর তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি রাশিয়া এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট। তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য আমেরিকার সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের। পুতিন এমন সময় এই বক্তব্য দিলেন যখন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান আবারও নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস ঢোকানোর কার্যক্রম শুরু করেছে। প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজের চাইতে নতুন এই সেন্ট্রিফিউজের মাধ্যমে 10 গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার 1 বছর পর এবং এ সময়ের মধ্যে ইউরোপ ইরানের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ার কারণে গত বছর 8 মে ইরান পরমাণু সমঝোতার 26 ও 35 নম্বর ধারা অনুযায়ী 5 দফায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কাজ শুরু করে। এই পদক্ষেপের মাধ্যমে ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.37 থেকে বাড়িয়ে 4.5 মাত্রায় উন্নীত করে। এছাড়া ইরান পরমাণু বিষয়ক গবেষণা কার্যক্রম ও তৎপরতা ফের বাড়িয়ে দেয়। এরপর পরমাণু সমঝোতায় স্বেচ্ছায় বাড়তি কিছু পদক্ষেপ বাস্তবায়নও স্থগিত রাখে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে ইরান সেন্ট্রিফিউজ ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ মেনে চলতে অস্বীকৃতি জানায়। বর্তমানে ইরান আবারও নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস ঢোকানোর কার্যক্রম শুরু করেছে। এ ব্যাপারে ভিয়েনায় জাতিসংঘ দফতরে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গারিবাবাদি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও একতরফা আচরণ এবং প্রতিশ্রুতি পালনে ইউরোপের ব্যর্থতার পর ইরান এটা উপলব্ধি করতে পেরেছে যে পাশ্চাত্যের প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকা তাদের উচিত হবে না। ভিয়েনায় ইরানের প্রতিনিধি যেমনটি বলেছেন, কেবল মুখের কথায় নয়, ইরান ইউরোপের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপ যদি সত্যি ইরানের ক্ষতি পুষিয়ে দিতে চায় তাহলে অবশ্যই তাদেরকে পরমাণু সমঝোতা অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এ ব্যাপারে ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মাহাদি ফাজাইলি বলেছেন, গত বছর মে মাসে ইরান ফর্দু পরমাণু প্রকল্প পুনরায় চালু করা এবং ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলার যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক এবং পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়। যাই হোক, ইরান আবারও নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস ঢোকানোর যে কার্যক্রম শুরু করেছে সে ব্যাপারে দেশটির আণবিক জ্বালানি শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজের চাইতে নতুন এই সেন্ট্রিফিউজের মাধ্যমে 10 গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে পুলিশ সদর দপ্তর। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
যে সরিষা দিয়ে ভূত তাড়ানোর কথা, সেই সরিষার ভেতরেই ভূত। অদ্ভুতভাবেই এই কথাটা মিলে গেছে মাদকের ডোপ টেস্টে 68 জন পুলিশ সদস্যের অভিযুক্ত হবার মধ্য দিয়ে। প্রায় 3 বছর আগে ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল দেশ জুড়ে মাদক বিরোধী অভিযান, আর সে অভিযান শুরুর প্রথম কয়েক মাসের মধ্যেই শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে কথিত বন্দুকযুদ্ধের নামে। ইতিমধ্যেই মাদক বিরোধী অভিযানে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাদক বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যা, মাদকের বারোয়াট মামলায় হয়রানি, মাদকের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদক সেবন ও মাদকের ব্যবসায় জড়িত হওয়া, এসব অভিযোগ উঠতে থাকে খোদ পুলিশ সদস্যদের বিরুদ্ধেই। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এর অংশ হিসেবে গত 2 মাস আগে বিএমপি সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত ডোপ টেস্টে পজিটিভের সংখ্যা 68 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 43 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে, সাময়িক বরখাস্ত হয়েছেন 18 জন। ইতিমধ্যে 10 জন পুলিশ সদস্যকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এর বাইরে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থায় প্রক্রিয়াধীন রয়েছেন 25 জন। শুধু তাই নয়, মাদক বিক্রি, সেবন এবং মাদক দিয়ে ফাঁসানো সহ উদ্ধার করা মাদক তুলনায় কম দেখানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ডিএমপির আরও 29 জন সদস্য। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন,
ওখানে আপনার মিথ্যা মাদক দিয়ে ফাঁসানো হচ্ছে, মাদক আসক্ত পুলিশ আছে, বিভিন্ন রকম হয়রানিমূলক ঘটনা ঘটছে, এটা সবাই জানে। তবে পুলিশের পক্ষ থেকে যে এটা অফিসিয়ালি একটা ডোপ টেস্টের সূত্র ধরে যে এই বিষয়টা আসছে, এটাকে আমরা স্বাগত জানাই, এটা খুব ভালো উদ্যোগ। তবে এটি যথেষ্ট নয়, এটা আরো ব্যাপকভাবে এই যে বিশেষ করে মিথ্যা মামলা হয়রানিমূলক এই বিষয়গুলোকে আরো ব্যাপকভাবে দেখা দরকার। আর ডোপ টেস্টের মাধ্যমে যে ডিপার্টমেন্টাল প্রসিডিং গুলো তারা নিয়েছে সেটা তো তারা নিয়েছে, এর বাইরেও কিন্তু যদি ক্ষতিগ্রস্ত পক্ষ যারা আছে যাদেরকে মিথ্যা মামলা দিয়েছে তাদের কিন্তু তাদের ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করার সুযোগই হয়ে গেছে।
এ সময় তিনি আরো বলেন,
টেকনাফে ওসি প্রদীপের যে ঘটনাটা দেখা গেলো যে মাদক বিরোধী অভিযানে প্রায় 200-250 লোককে ওখানে হত্যা করা হয়েছে। তো ওই ওসির বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে, মাদক বিরোধী অভিযানে হত্যা করার জন্য সরকার কোনো নির্দেশ দেয় নাই, অর্থাৎ যারা হত্যাটা করেছে মাদক বিরোধী অভিযানে সেগুলো কিন্তু তাদের ব্যক্তিগত অপরাধ। পুলিশের পক্ষ থেকে যে সমস্ত জায়গায় এই ক্রস ফায়ার গুলো হচ্ছে মাদক বিরোধী অভিযান প্লাস অন্যান্য, তবে ব্যক্তি পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থাটা নেওয়া হয় সেক্ষেত্রে পুলিশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে এবং জনগণের শক্তিতে থাকবে।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আগে মাদকাসক্ত হিসাবে সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হয়, এরপর সিআইডির ল্যাবে তাদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করা হয়, চূড়ান্তভাবে নিশ্চিত হয়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। গোপনে সৌদি আরব সফর করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, ব্যাখ্যা চেয়েছে হামাস। নগর্ন কারাবাখে পরাজয়ের কথা স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে মাস্ক না পড়লে কঠোর শাস্তির আভাস। মমতা বলেছেন দিল্লির সরকার আলুর সরকার, একটি ভোটও নয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।